শ্রোতা বন্ধুরা, শান্তি আপনাদের সহবর্তী থাকুক। আল্লাহর নামে আপনাদের অভিবাদন জানাই। শান্তির আল্লাহ, যিনি ধার্মিকতার পথ প্রতিষ্ঠিত করেছেন, তিনি চান যেন প্রত্যেকেই সেই পথ সম্পর্কে জানতে পারে এবং আত্মসমর্পণ করে, এবং সত্যিকারের শান্তি যেন চিরদিন তাদের সাথে থাকে। আপনাদের অনুষ্ঠান ধার্মিকতার পথ নিয়ে আজ উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত। গতদিন তৌরাত শরীফ থেকে আমাদের পাঠে আমরা জেনেছিলাম যে আদম ও হাওয়ার গুনাহে পতিত হবার পর আল্লাহ দুনিয়াতে একজন নাজাতদাতা পাঠানোর বিষয়ে তার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন, যেন যিনি জাহান্নাম, গুনাহ ও শয়তানের শক্তি থেকে আদমের সন্তানদের মুক্ত করবেন। আমরা আরও জেনেছি কেন আল্লাহ আদম ও হাওয়ার তৈরি করা পাতার পোশাক গ্রহণ করেননি, যা তারা নিজেদের জন্য বানিয়েছিলেন। আল্লাহ তাদের শিক্ষা দিতে চেয়েছিলেন যে এমন কোনো কিছুই নেই যার দ্বারা গুনাহগাররা তাদের বিচারক আল্লাহ পাকের কাছ থেকে নিজেদের অপরাধ গোপন করতে পারে। কেবল আল্লাহই পারে গুনাহগারদের তাদের অপরাধ থেকে রক্ষা করতে। এরকম আমরা দেখেছি আল্লাহ কয়েকটি পশু কোরবানি করেছিলেন, যেই পশুর চামড়া দিয়ে পোশাক তৈরি করেছিলেন এবং আদম ও হাওয়াকে পরিয়ে দিয়েছিলেন। আল্লাহই প্রথম রক্ত কোরবানি দিয়েছিলেন। আমরা আরও পড়েছি যে আল্লাহ বলেছিলেন দুনিয়াতে দুই ধরনের মানুষ থাকবে, যার মধ্যে একদল আল্লাহর কালামে ঈমান আনবে এবং অন্য দল তা প্রত্যাখ্যান করবে। আজ আমরা আদম ও হাওয়ার প্রথম দুই পুত্র সন্তানের বিষয়ে জানতে পারব, যাদের একজনের নাম ছিল কাবিল, যিনি আল্লাহর উপর ঈমান আনেননি, এবং অন্যজন হলেন হাবিল, যিনি আল্লাহর উপর ঈমান এনেছিল। আমরা জেনেছিলাম যে তখন আদম ও হাওয়া বেহেস্তের বাগান আদনের বাইরে বসবাস করতেন। তাদের অপরাধের কারণে আল্লাহ তাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন। তাদের গুনাহের দরুন তারা বেহেস্তের অপরূপ সৌন্দর্য ও অনাবিল সুখ শান্তি থেকে চিরদিনের জন্য বহিষ্কৃত হয়েছিলেন। তাদের গুনাহ আল্লাহর সাথে তাদের সম্পর্ককে নষ্ট করে দিয়েছিল, কিন্তু তারপরও আল্লাহ তাদের মহব্বত করতেন ও যত্ন নিতেন। চলুন এখন তৌরাত শরীফ থেকে একবার পাঠ করা যাক। পয়দায়েশের চতুর্থ অধ্যায়ে লেখা আছে,
আদম তার স্ত্রী হাওয়ার কাছে গেলে পর হাওয়া গর্ভবতী হলেন, আর কাবিল নামে তার একটি ছেলে হল। তখন হাওয়া বললেন, মাবুদ আমাকে একটা পুরুষ সন্তান দিয়েছেন। পরে তার গর্ভে কাবিলের ভাই হাবিলের জন্ম হল। হাবিল ভেড়ার পাল চড়াত আর কাবিল জমি চাষ করত।
আদম ও হাওয়া দুইজন পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, একজনের নাম ছিল কাবিল এবং অন্যজনের নাম ছিল হাবিল। তারা তাদের পিতা মাতার মতোই গুনাহগারী ছিলেন। সংক্রামক রোগের মতো আদমের গুনাহ তার সন্তানদের মধ্যে ছড়িয়ে গিয়েছিল। গুনাহের মধ্যে দিয়েই কাবিল এবং হাবিলকে গর্ভে ধারণ করা হয়েছিল, যেমন কিতাবে লেখা আছে,
ছেলেটি বাইরে ভিতরে তারই মতো হয়েছিল।
যেমন পিতা তেমনি পুত্র হাবিল ও কাবিল মন্দতার স্বভাব নিয়েই জন্মগ্রহণ করেছিলেন। সেই সন্তানেরা জ্ঞানে ও বয়সে বেড়ে উঠছিল। কাবিল জমি চাষ করত। তিনি অত্যন্ত কঠোর পরিশ্রমী ছিলেন এবং কোনো কাজকেই পরোয়া করতেন না। হাবিল ভেড়ার পাল চড়াত। তাদের উভয়েই আল্লাহর সম্পর্কে জ্ঞান ছিল। তারা জানতেন যে এক আল্লাহ আছেন, তিনি পবিত্র এবং তিনি গুনাহকে ঘৃণা করেন। রক্ত কোরবানির মাধ্যমে আল্লাহর সামনে উপস্থিত হবার যে পদ্ধতি আল্লাহ দিয়েছিলেন তা তারা উভয়েই জ্ঞাত ছিল। হাবিল ও কাবিলের জীবনে একদিন এমন একটা সময় এসেছিল যেদিন তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা আল্লাহর ইবাদত করবেন এবং তারা তার উদ্দেশ্যে কোরবানি দিবেন, যেমন কিতাবে লেখা আছে,
পরে এক সময় কাবিল মাবুদের কাছে তার জমির ফসল এনে কোরবানি করল। হাবিলও তার পাল থেকে প্রথম জন্মেছে এমন কয়েকটা ভেড়া এনে তার চর্বিযুক্ত অংশগুলো কোরবানি দিল। মাবুদ হাবিল ও তার কোরবানি কবুল করলেন, কিন্তু কাবিল ও তার কোরবানি কবুল করলেন না। এতে কাবিলের খুব রাগ হল আর সে মুখ কালো করে রইল।
চলুন এই বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। তারা দুজনেই আল্লাহর ইবাদত করতে চেয়েছিলেন, উভয়ই আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিয়েছিলেন, কিন্তু কিতাব বলে মাবুদ হাবিল ও তার কোরবানিকে কবুল করলেন, কিন্তু কাবিল ও তার কোরবানিকে কবুল করলেন না। আল্লাহ কেন হাবিলের কোরবানি কবুল করেছিলেন আর কেনই বা কাবিলের কোরবানি প্রত্যাখ্যান করেছিলেন। দুইজনের কোরবানির মধ্যে কি এমন কোনো পার্থক্য ছিল? সত্যিকার অর্থে হাবিল ও কাবিলের কোরবানির মধ্যে অনেক পার্থক্য ছিল। কাবিল আল্লাহর উদ্দেশ্যে উত্তম শাকসবজি এবং সুস্বাদ্য ফলমূল কোরবানি দিয়েছিলেন, অন্যদিকে হাবিল আল্লাহর উদ্দেশ্যে নির্দোষ ভেড়ার রক্ত কোরবানি দিয়েছিলেন। আল্লাহ হাবিলের গুনাহ মাফ করেছিলেন, কিন্তু কাবিলের গুনাহ মাফ করেননি। কেন আল্লাহ হাবিলের গুনাহ মাফ করেছিলেন, যিনি ভেড়ার রক্ত কোরবানি দিয়েছিলেন, এবং কেনই বা কাবিলের গুনাহ মাফ করেননি, যিনি উত্তম শাকসবজি ও সুস্বাদু ফলমূল কোরবানি দিয়েছিলেন? ব্যাপারটা কি এমন যে আল্লাহ শাকসবজি ও ফলমূল অপছন্দ করেন? না, আসলে ব্যাপারটা এমন নয়। তাহলে কেন আল্লাহ হাবিলকে উত্তম বলে বিবেচনা করেছিলেন, কিন্তু কাবিলকে অযোগ্য বলে তাকে ত্যাগ করেছিলেন? এর যথাযথ কারণটি হল, আল্লাহ যেভাবে চেয়েছিলেন হাবিল সেভাবে কোরবানি দিয়েছিলেন, কিন্তু কাবিল অন্যভাবে কোরবানি দিয়েছিলেন। কোরবানিটা কেমন হওয়া দরকার ছিল যার মাধ্যমে আল্লাহ তার ন্যায়নিষ্ঠতার সাথে আপোষ না করে গুনাহ মাফ করতে পারতেন? তিনি চেয়েছিলেন একটি নির্দোষ পশুর রক্ত যা জীবন বহন করে। হাবিল আল্লাহর উপর ঈমান এনেছিলেন এবং যেমনটি আল্লাহ চেয়েছিলেন সেই অনুযায়ী রক্ত কোরবানি দিয়েছিলেন। এ বিষয়ে কিতাবে লেখা আছে,
ঈমানের জন্য কাবিলের চেয়ে হাবিলের কোরবানি আল্লাহর চোখে আরও ভালো ছিল। তার ঈমানের জন্যই আল্লাহ তার কোরবানি কবুল করে তার বিষয়ে এই সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি ধার্মিক।
হাবিল আল্লাহর উপর ঈমান এনেছিলেন, কিন্তু কাবিল আল্লাহর উপর ঈমান আনেননি। আল্লাহর উপর ঈমান আনা বলতে কি বোঝায়? আল্লাহর উপর ঈমান আনা বলতে আল্লাহর কালামের প্রতিটি বিষয়ে অক্ষরে অক্ষরে পালন করাকে বোঝায়। আল্লাহর উপর ঈমান আনা মানে আল্লাহর সমস্ত হুকুমকে সত্য বলে মেনে নেওয়া। আপনি যদি বলেন আমি আল্লাহর উপর ঈমান এনেছি, কিন্তু পাক কিতাবে আল্লাহ যা বলেছেন তা বিশ্বাস করেন না, তাহলে আপনি সত্যিই আল্লাহর উপর ঈমান আনতে পারেননি। আল্লাহ ও তার কালাম এক। যদি আপনি আল্লাহর উপর ঈমান আনেন, তাহলে আপনি অবশ্যই তার কালাম বিশ্বাস করবেন, আর যদি আপনি আল্লাহর কথায় বিশ্বাস না করেন, তাহলে আপনি আল্লাহকেই বিশ্বাস করেন না। আল্লাহ হাবিলের কোরবানি কবুল করেছিলেন কারণ তিনি আল্লাহর কালাম বিশ্বাস করেছিলেন এবং তার হুকুম অনুসারে ভেড়ার রক্ত এনেছিলেন। আল্লাহ কাবিলের কোরবানি কবুল করেননি কারণ তিনি সঠিকভাবে আল্লাহর কালামের উপর ঈমান আনেননি। কাবিল প্রমাণ করতে চেয়েছিলেন যে আল্লাহর উপর তার ঈমান আছে, কিন্তু তার কাজের মধ্যে দিয়ে উল্টোটা প্রকাশ পেয়েছিল কারণ তিনি আল্লাহর হুকুম মোতাবেক রক্ত কোরবানি দেননি। অনেকে হয়তো প্রশ্ন করে থাকবেন, আল্লাহ কেন পশু কোরবানির হুকুম দিয়েছিলেন? আল্লাহ কেন বলেছিলেন যে রক্তপাত না হলে গুনাহের মাপ হয় না? এর কারণটি হল, আল্লাহর শরীয়ত অনুযায়ী গুনাহের ফল বা বেতন শাস্তি হল মৃত্যু, আর এ কারণেই রক্তপাতের প্রয়োজন ছিল। আল্লাহ তো এটা বলেননি যে ফলমূল ও শাকসবজি কোরবানির মাধ্যমে গুনাহের শাস্তির দায় পরিশোধ করা যায়। এমনকি তিনি এটাও বলেননি যে মুনাজাত করে, রোজা রেখে অথবা ভালো কাজ করে গুনাহের শাস্তি থেকে রেহাই পাওয়া যায়। না, তার ধার্মিকতা অনুসারে আল্লাহ বলেছেন গুনাহের শাস্তি মৃত্যু। নবীদের কিতাবে আল্লাহ আমাদের দেখিয়েছেন যে সব মানুষ, আদমের সকল সন্তান গুনাহ করেছে এবং তাদের গুনাহের জন্য তারা প্রত্যেকে আল্লাহর পাখের কাছে দায়ী। গুনাহগারদের মৃত্যু হবেই এবং মৃত্যুর পর চিরদিনের জন্য জাহান্নামে গিয়ে তার দায় পরিশোধ করতে হবে। গুনাহের দায় অসীম, আর আপনি আল্লাহর উদ্দেশ্যে অনেক নেকি কাজ করেও গুনাহের দায় থেকে মুক্ত হতে পারবেন না। গুনাহের শাস্তি মৃত্যু এবং মৃত্যুর পরে জাহান্নাম, তাই নেকি কাজের মাধ্যমে এই দায়ের মূল্য পরিশোধ করা যায় না। চলুন এ বিষয়টি নিয়ে আরও বিশদভাবে আলোচনা করা যাক। মনে করুন আমি একজন পাওনাদারের কাছে বিশাল অঙ্কের টাকা দেনা হয়ে আছি। তখন আমি তার কাছে গিয়ে বললাম, আমি জানি আপনার কাছে আমি অনেক টাকার জন্য ঋণী, কিন্তু আমার হাত একেবারে শূন্য, তাই আমি টাকা দিয়ে আমার ঋণ পরিশোধ করতে পারবো না। তবে ঋণ পরিশোধের জন্য আমি একমাত্র যা করতে পারি, প্রতিদিন আমি আপনার বাড়ির উঠান ঝাড় দিয়ে দেব। এভাবে যতদিন না পর্যন্ত আমার ঋণ পরিশোধ হবে, আমি এ কাজেই করতে থাকব। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সেই পাওনাদার কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে বলে মনে করেন? হতে পারে সে খুব রাগ হয়ে যাবে অথবা আমার কথা শুনে হাসবে, কিন্তু সত্যিকার অর্থে সে কখনোই আমার এ প্রস্তাবে রাজি হবে না। কেন তিনি এ প্রস্তাব মেনে নেবেন না? কারণ আমি তো কেবলমাত্র কয়েকটি ভালো কাজের মাধ্যমে এতগুলো টাকার ঋণ থেকে মুক্তি পেতে পারি না। ঠিক একইভাবে ভালো কাজ করে কেউ কখনো গুনাহের শাস্তি এড়াতে পারে না, কোনো টাকা পয়সা বা নেকি কাজের দ্বারা নয়, কিন্তু কেবলমাত্র মৃত্যুর মাধ্যমেই গুনাহের শাস্তির দায় পরিশোধিত হয়। গুনাহের বিচার ও শাস্তি একটাই, আর তা হল মৃত্যু। এ কারণেই আল্লাহ হাবিল ও কাবিলের হাতের কাজে সন্তুষ্ট হয়ে তাদের গুনাহের ক্ষমা করেননি। আল্লাহর শরীয়ত অনুযায়ী কেবলমাত্র রক্ত কোরবানির মাধ্যমেই গুনাহের দায় হতে মুক্তি পাওয়া যায়, অর্থাৎ একজন নির্দোষকে অপরাধীর বদলে মরতে হবে। আল্লাহর পরিকল্পনা মোতাবেক গুনাহের ক্ষমা পাওয়া যায়, মানুষের পরিকল্পনা অনুযায়ী নয়। কুরবানির মধ্যে দিয়ে আল্লাহ আদমের সন্তানদের ক্ষমা ও নাজাত লাভের পথ তৈরি করে দিয়েছেন। পূর্বকালে আল্লাহর শরীয়ত ছিল যে প্রত্যেক গুনাহগারকে একটি নির্দোষ পশু কুরবানি দিতে হতো, অর্থাৎ একজন গুনাহগারের বদলে একটি নির্দোষ পশুকে মরতে হতো, কারণ কোরবানির রক্ত আদমের উত্তর পুরুষদের প্রতি আল্লাহকে সহিষ্ণু করত এবং কিছুকালের জন্য গুনাহ আড়াল করতে পারত, কিন্তু পশুর রক্ত মানুষের গুনাহের দায় বিলুপ্ত করতে পারত না, কারণ পশুর রক্তের মূল্য আর মানুষের রক্তের মূল্য সমান নয়। এ কারণেই কিতাবে পশু কোরবানি সম্পর্কিত বিষয় বলা আছে।
শরীয়তের মধ্যে যা আছে তা ভবিষ্যতের সব উন্নতির বিষয়ের ছায়ামাত্র, তাতে সত্যিকারের মহান বিষয়গুলো নেই। সেই জন্য যারা আল্লাহর ইবাদত করতে আসে, শরীয়ত কখনো বছরের পর বছর এই একই রকমভাবে পশু কোরবানির দ্বারা তাদের পূর্ণতা দান করতে পারে না, কারণ ষাঁড় ও ছাগলের রক্ত কখনোই গুনাহ দূর করতে পারে না।
তাই পশু কোরবানির সম্পর্কে যে গুরুত্বপূর্ণ বিষয়টি মনে রাখতে হবে তা হল, এটা ছিল সেই নাজাতদাতা সম্পর্কে একটি প্রতীকী উদাহরণ মাত্র, অর্থাৎ আদমের বংশের সকল মানুষের গুনাহের দায়ের মূল্য পরিশোধ করতে দুনিয়াতে যার আসবার কথা ছিল, আল্লাহর প্রতিশ্রুত সেই নাজাতদাতা যার মরতে হতো।
আল্লাহর কাছে আমাদের নিয়ে যাবার জন্য সেই নির্দোষ লোকটি গুনাহগারদের জন্য, অর্থাৎ আমাদের জন্য মরেছিলেন। সব নবীরাই তার বিষয়ে এই সাক্ষ্য দিচ্ছেন যে তার উপর যারা ঈমান আনে তারা প্রত্যেকে তার গুণে গুনাহের মাফ পায়।
কিন্তু পূর্বকালে আল্লাহর শরীয়ত অনুসারে উদ্ধার পাবার জন্য পশু কুরবানির আইন ছিল, কিন্তু কাবিল আল্লাহর শরীয়ত মোতাবেক চলেননি। কাবিল নিজের মন গড়া ধর্ম অনুসারে সেই আইন মোতাবেক কাজ করেছিলেন। সুতরাং দেখা যাচ্ছে যে কাবিলই প্রথম মিথ্যা ধর্মের প্রচলন ঘটিয়েছিলেন। তিনি তার নিজের পরিশ্রমের ফসল আল্লাহর কাছে নিয়ে এসেছিলেন। তিনি তার নিজের চাষ করা ফসল আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিয়েছিলেন, অর্থাৎ যা তিনি এই অভিশপ্ত জমিনে ফলিয়েছিলেন, উপরন্তু যার মধ্যে কোনো রক্ত ছিল না। আল্লাহ কি এরকম রক্তবিহীন কোনো কোরবানি কবুল করেছিলেন? হাবিলের ক্ষেত্রে তিনি যেমন আল্লাহর উদ্দেশ্যে কোরবানির জন্য একটি খুতিন ভেড়া এনেছিলেন এবং তা হত্যা করেছিলেন, তাতে রক্তপাত ঘটেছিল, এরপর তিনি সেটাকে পুড়িয়েছিলেন, কোরবানির দরুন আল্লাহর প্রতি তার সম্পূর্ণ মনোযোগ ছিল। তিনি ব্যক্তিগতভাবে জানতেন যে তিনি মৃত্যুর যোগ্য ছিলেন, কিন্তু তার পরিবর্তে সে স্থানে একটি নির্দোষ ভেড়াকে মরতে হয়েছিল। এভাবে হাবিল সেই নাজাতদাতার উপর ঈমান আনার একটি দৃষ্টান্ত বহন করেছিলেন, যার দুনিয়াতে আসার এবং গুনাহকারীদের পরিবর্তে সে স্থানে তাদের শাস্তি বহন করে নিজের জীবন দান করার কথা ছিল। একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। কেন আল্লাহ কাবিলের কোরবানি কবুল করেননি? এর কারণটা কি এমন যে কাবিল হাবিলের চেয়ে বড় গুনাহগারী ছিলেন? না না, এটা সঠিক কারণ নয়। তারা উভয়ই গুনাহগারী ছিলেন, উভয়ই আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিয়েছিলেন। আদম একজন ধর্মনিষ্ঠ ব্যক্তি ছিলেন। বাহ্যিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা হয়তো মনে করতে পারি যে কাবিলের কোরবানি হাবিলের কোরবানির চেয়ে বেশি শুদ্ধ ছিল, কারণ জবাই করা ভেড়া আর ভেড়ার রক্তের দৃশ্য দেখার চেয়ে বরং শাকসবজি ও ফলমূল দেখতে বেশি ভালো লাগে। কিন্তু গুনাহ আল্লাহর কাছে অসন্তুষ্টকর বিষয় এবং গুনাহের ক্ষমা পাবার যে পদ্ধতি আল্লাহ ঘোষণা করেছিলেন তা হল রক্তের দ্বারা পাক সাফ করা হয় এবং রক্তপাত না হলে গুনাহের মাপ হয় না। আর তাই আল্লাহ কাবিলকে এবং কাবিলের কোরবানিকে কবুল করেননি, কারণ কাবিল আল্লাহর দেখানো নাজাত লাভের ন্যায়নিষ্ঠ পথ অনুসরণ করেননি। আল্লাহর নির্ধারিত ন্যায়নিষ্ঠ পথ ব্যতীত কেউ আল্লাহর কাছে আসতে পারে না। আল্লাহর আইন নিখুঁত ও সুনির্দিষ্ট। এটা অনেকটা গণিতের মতো, যেমন স্কুলে যদি শিক্ষক কোনো ছাত্রকে প্রশ্ন করেন দুয়ের সাথে দুই যোগ করলে কত হয়, তার জন্য কেবল একটি সঠিক উত্তরই রয়েছে, তা হল দুই যোগ দুই সমান চার। কোনো ছাত্র তিন বললে তা ভুল হবে, যে ছাত্র পাঁচ বলবে তারটা ভুল হবে, এমনকি যে সাড়ে চার বলবে তারটাও ভুল হবে। দুয়ের সাথে দুই যোগ করলে যোগফল শুধুমাত্র চারেই হয়। নাজাত লাভের জন্য আল্লাহ ধার্মিকতার যে পথ প্রতিষ্ঠা করেছেন তা ঠিক এমনই। আল্লাহর কোনো শরিক নাই এবং কোনো গুনাহগার ব্যক্তি সেই একটিমাত্র পথ ছাড়া আল্লাহ পাকের সাথে মিলিত হতে পারে না। এটাই কোরবানির সর্বপ্রথম নিয়ম। আজকে আপনারা যারা শুনছেন, আপনারা কি জানেন আল্লাহর কালামে সেই পবিত্র কোরবানির বিষয়ে কি লেখা আছে, যার মধ্যে দিয়ে আল্লাহ চিরদিনের জন্য গুনাহের দায় থেকে আমাদের মাফ করতে পারেন? আপনি জানেন কি স্বয়ং আল্লাহ পাক দুনিয়াতে একজন সর্বোৎকৃষ্ট নাজাতদাতাকে পাঠিয়েছিলেন যেন আপনি আপনার গুনাহের ক্ষমা পেতে পারেন এবং বিশুদ্ধ হৃদয় নিয়ে আল্লাহর নিকট উপস্থিত হতে পারেন? পরবর্তী পাঠগুলোতে আমরা সেই অসাধারণ নাজাতদাতার সম্পর্কে আরও অনেক কিছু শিখব। তার বিষয়ে পাক কিতাব বলে,
নাজাত আর কারো কাছে পাওয়া যায় না, কারণ সারা দুনিয়াতে আর এমন কেউ নেই যার নামে আমরা নাজাত পেতে পারি।
শ্রোতাবন্ধু, আজ এতটুকুই রইল। আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী অনুষ্ঠানের মধ্যেই আমরা হাবিল ও কাবিলের ঘটনাটি সমাপ্ত করব। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে 01905880851। আমি আবারও বলছি 01905880851। আল্লাহ আপনাদের বরকত দান করুন যেন আপনারা তার শরীয়তের মূল বিষয়টি নিয়ে গভীরভাবে ধ্যান করতে পারেন, যেমন কিতাবে লেখা আছে,
রক্তের দ্বারা পাক সাফ করা হয় এবং রক্তপাত না হলে গুনাহের মাফ হয় না।